অন্ধকার সরে গিয়ে ফুটে উঠল দিনের আলো। সকালে উঠে নীল শুভর ঘরে গেল।
শুভ, আরে শুভ, আরে শুভ ভাই, ও টুটে পড়। আরে ভাই, সকাল হয়ে গেছে ভাই, ওঠ।
কিন্তু ভেতর থেকে শুভর কোনো সাড়া শব্দ এলো না। দরজায় ধাক্কা দিতেই দরজাটা হঠাৎ খুলে গেল। ভেতরে প্রবেশ করল নীল। দেখে সেখানে শুভ নেই। শুভকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। মুখোমুখি হলো রামু খুড়োর সাথে। খুড়োকে সে জিজ্ঞাসা করল,
খুড়ো খুড়ো, বলছি বলছি, শুভকে দেখেছেন আপনি?
কাঁপা কাঁপা গলায় খুড়ো উত্তর দিল,
না বাবা, আমি তো আশা থেকে দেখিনি তাকে।
তবে কোথায় গেল যে ছেলেটা, ঘরেও তো দেখছি না।
ঘরে নেই মানে? এই চলো তো গিয়ে দেখি।
তড়িঘড়ি করে খুড়ো দক্ষিণের ঘরে এসে উপস্থিত হল। ঘরের জানলা খোলা দেখে খুড়োর মনে হঠাৎ খটকা লাগল। নিচে নেমে আসার সময় তার খেয়াল হলো সিঁড়ির কাছের দরজাটাও খোলা। আর সিঁড়ির দরজা খোলা দেখেই খুড়ো বলে উঠল,
সর্বনাশ, সর্বনাশ, বারবার করে বারবার করে আমি 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 বারণ করেছিলাম, বারবার বারবার বারণ করেছিলাম। আমার বারণ যদি বারণ যদি শুনতো তাহলে এত বড় সর্বনাশ হতো না গো।
আরে কি সর্বনাশ হলো খুড়ো, কি হয়েছে?
হয়েছে হয়েছে, অনেক বড় সর্বনাশ হয়েছে। তাকিয়ে দেখো, সিঁড়ির দরজাটা খোলা। এই দরজা তো আমরা কেউ খুলিনি, তাহলে কে খুললো? হ্যাঁ,
তা তো বলতে পারবো না। কালকে খাওয়া দাওয়ার পর তো আমি বিছানায় ঘুমোতে চলে যাই। আমি তো তখন ঘুমে বিভোর আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। কোনো কিছুই আমার মনে নেই, জানি না, আমি বলতে পারবো না। যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল হয়ে গেছে।
হ্যাঁ, তবে নিশ্চয়ই ও ছোঁড়ার কাজ।
আপনি কি বলতে চাইছেন? আপনার কথার তো কোনো অর্থই আমি বুঝতে পারছি না।
হ্যাঁ পারবে, হ্যাঁ আমার কথা সব অর্থ বুঝতে পারবে, একটু সবর করো বাছা।
কথাগুলো বলে সিঁড়ির দরজা দিয়ে সেই পুরনো ভাঙা বাড়ির দিকে এগিয়ে গেল খুড়ো। পেছন ফিরে নীলকে বলল,
কিছু না ভেবে আমার সাথে এক্ষুনি এসো।
সামনে এগিয়ে যাচ্ছে খুড়ো, তাকে অনুসরণ করে এগিয়ে চলেছে নীলও। অবশেষে তারা এসে উপস্থিত হল পুরনো সেই ভাঙা বাড়িটার সামনে। মাকড়সার জালে ভর্তি পুরো বাড়ি। ফাঁদ সরিয়ে ভেতরে প্রবেশ করল খুড়ো, তার পেছনে পেছনে নীলও প্রবেশ করল। কয়েকটা ঘর দেখার পর তারা এসে উপস্থিত হল সেই অভিশপ্ত কক্ষে। কক্ষে প্রবেশ করে অবাক হয়ে গেল নীল।
পুরনো পালঙ্কের ওপর পড়ে রয়েছে শুভ, নগ্ন নিথর তার দেহটা, শরীরে বস্ত্রে ছিটে ফোঁটাও নেই তার। চিৎকার করে উঠল নীল,
কি করে হলো এসব খুড়ো?
আমি বারণ করেছিলাম কিন্তু কেউ আমার কথা শুনল না, শুনল না, শুনল নাই ছোড়া। আমার আমার বারণ না শোনার পরিণতি তো এইটাই হওয়ার ছিল।
কেন কেন এসব কি বলছেন আমি বুঝতে পারছি না, কেন এসব হলো?
এইসব এইসব তার অভিশাপ, এত সহজে অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না কেউই, পারবে না।
আর অভিশাপ, কিসের অভিশাপ? আমরা তো কারোর ক্ষতি করিনি।
ক্ষতি করনি ঠিকই, কিন্তু সে তো লোভ করেছিল।
কি লোভ করেছিল, কি বলতে চাইছেন আপনি?
তোমার তোমার বন্ধুর মধ্যে কিসের লোভ ছিল দেখো তো মনে করে একবার।
কিন্তু কিন্তু আপনি 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 যে অভিশাপের কথা বলছেন, কি সেই অভিশাপ?
শুনবে শুনবে কি সেই অভিশাপ, শুনলে তোমার পায়ের মাটি সরে যাবে। শোনো শোনো, তবে আজ থেকে 40 বছর আগের কথা। আমি তখন খুবই ছোট, 6 কি 7 বছর হবে। আমার একটা দিদি ছিল, তখন এ গায়ের জমিদার ছিল হরিশঙ্কর রায়চৌধুরী। এই ভাঙা বাড়িটা সেই জমিদারের বাড়ি।
প্রশ্ন করে নীল,
আমরা যে বাড়িটাতে উঠেছি এটাও তো জমিদার বাড়ি, তাই না?
হ্যাঁ, ওটাও জমিদার বাড়ি, তবে এটা তার থেকেও পুরনো। হরিশঙ্কর রায়চৌধুরীর পূর্বপুরুষদের তৈরি করা ওই বাড়িটা। আর এই বাড়িটা তৈরি করেছিল হরিশঙ্কর রায়চৌধুরী। এখন তার বংশধরেরা কেউই এখানে থাকে না, তাই এ বাড়ির দেখাশোনা আমি করি। কিন্তু এ বাড়ির দেখাশোনা করা একেবারে নিষিদ্ধ, কেউ আসে না, কেউ না, এমনকি গাছপালা গাছপালা কোনো কিছু কেটেও পরিষ্কার করা হয় না কখনো। একটা ঘটনা ঘটার পর হরিশঙ্কর রায়চৌধুরী নিজের থেকে ওই বাড়িটার সদর দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। ওই বাড়িতে যারা ছিল তারা সকলে নতুন জমিদার বাড়িতে এসে উঠেছিল। এখনকার বংশধরেরা অত বেশি মাথা ঘামায় না এই বাড়ি নিয়ে। এই জমিদার বাড়িতে যে বা যারা থাকতে আসে তাদের কেউই যদি ওই পুরনো ভাঙা জমিদার বাড়িতে যায় তবে তার আর কেউ কখনো ফিরে আসে না। কেউ যদি তার দিকে লালসার চোখে একবার তাকায় তার পরিণতি হয় তোমার এই বন্ধুর মতো। গায়ের সকলে একে অভিশপ্ত জমিদার বাড়ি বলে ডাকে। গায়ের কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ কখনো ওদিকে যায় না, সবাই ওই স্থানটা এড়িয়ে চলে।
কিন্তু কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল ওই জমিদার বাড়িতে?
সে এক বিভৎস দৃশ্য, বিভৎস। বৈশাখ মাস, সারা গ্রামে মনসা পুজোর বড় ধুম চলছে। তখন মাংসের ছড়াছড়ি চারিদিকে, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে মানতের পাঠা বলি দেওয়া হতো এই সময়। অনেকে আবার পায়রা আকাশে উড়িয়ে দিত, কেউ বা সাদা হাঁস ভেট হিসাবে মায়ের উদ্দেশ্যে পুকুরে ছেড়ে দিত। যার যেমন মানত থাকত সে তেমনটাই করত। আর দেখতে দেখতে রক্তে ভেসে যেত মনসাতলা। সেখানে এক মেলাও বসত, আর মেলায় বসত নানান রকমের দোকান, ম্যাজিক শো হত, আর বিশেষ আকর্ষণ ছিল গ্রামের যাত্রা দলের বিনামূল্যে যাত্রাপালা দেখা। জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী ছিল তৎকালীন সেই গ্রামের সর্বে সর্বা। গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে খুব মান্যিগণ্যি করে চলত। জমিদার ছিল কি না, ক্ষমতা অত্যের বহুত দেবাক ছিল। জমিদারের বাড়িতে সব সময় লোকজনে গমগম করত। কত ভিনদেশী বণিকের আনাগোনা ছিল। এই গ্রামে ব্যবসা করার জন্য জমিদারবাবু তাদের সাথে আলাপ আলোচনা করতেন। তাদেরকে খুশি করার জন্য নাচ গানের আসর বসত। ভাইজি নাচ হত, ভাইজি ভাইজি। এ গায়ের বড় বড় সাতটা শিব মন্দির, মনসা মন্দির সব ছিল এই জমিদার বাড়ির সম্পত্তি। সব মন্দিরের এখন প্রায় ভগ্ন দশা। সাতটা মন্দিরের মধ্যে একটা মন্দির একটু এখনো ভালো রয়েছে, ভোলা বাবার পুজো এখনো সেখানে করা হয়। ক্রমে ক্রমে জমিদারের ছেলেদের বিয়ে হল, আর এ বাড়িতে নতুন বউ এলো, নাতি নাতনি হল। কিন্তু জমিদার হরিশঙ্কর রায়চৌধুরীর কোনো বদল হল না। নাতি নাতনিদের জন্য এই নতুন বাড়িটা গড়িয়ে দিয়েছিলেন। জমিদার বাড়ির থেকে পূর্ব দিকের রাস্তা বরাবর কয়েকশো পা হাঁটলেই ছিল জমিদার কর্মচারীর এক বাড়ি। তিনি ছিলেন এই জমিদার বাড়ির রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত। জমিদার বাড়ির সাতটা শিব মন্দির, রাধাগোবিন্দর মন্দির, এমনকি মা মনসা মন্দিরেরও পূজা করতেন এই জমিদার বাড়ির বারো মাসের পুরোহিত শ্যামলাল। স্ত্রী এক মেয়ে আর এক ছেলেকে নিয়ে তার সুখের সংসার ছিল। মেয়ে ছিল বড়, ছেলে তখনও খুব ছোট, এই এই ছয় কি সাত বছরের। মেয়ের বয়স তখন ষোলো বা সতেরো। মেয়ে দেখতে ছিল অপরূপা সুন্দরী, যেমন তার রূপ তেমন তার গুণ। নাচে গানে রান্নাবান্নায় ঘর গোছানোয় সবেতে ছিল একেবারে একেবারে পরিপাটি। এমনই একদিন পুরোহিতের বড় মেয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চুলে চিরুনি দিচ্ছিল। সেই সময় পুরোহিতের বাড়িতে আগমন ঘটল জমিদার হরিশঙ্কর রায়চৌধুরীর। পুরোহিতের মেয়ের দিকে চোখ যেতেই তার ভেতরে থাকা পিশাচটা জেগে উঠল। পরের দিন পুরোহিত যখন রাধা গোবিন্দ মন্দিরে পুজো করতে গিয়েছিলেন সেই সময় জমিদারের খাস দেহরক্ষী এসে বলল, পুরোহিত মশাই আপনাকে জমিদার বাবু ডেকে পাঠিয়েছেন।
কিন্তু জমিদার বাবু আমাকে এই অসময়ে কেন ডেকে পাঠালেন?
তা তো বলতে পারবো না, কিন্তু তিনি বললেন যেন রাধা গোবিন্দের মন্দিরে পুজো একবার শেষ করে তিনি ওনার সাথে গিয়ে দেখা করে আসেন।
কথাটা বলেই রাধা গোবিন্দের মন্দির থেকে বিদায় নিল জমিদার হরিশঙ্কর রায়চৌধুরীর খাস দেহরক্ষী। খানিকক্ষণ পরে জমিদার বাড়িতে আগমন ঘটল পুরোহিত শ্যামলালের। জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী তখন নাচ ঘরে বসে মনের সুখে পান চিবচ্ছিলেন। পুরোহিত শ্যামলাল দরজায় দাঁড়িয়ে বলল,
আমাকে ডেকেছিলেন জমিদার বাবু?
হ্যাঁ 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 হ্যাঁ, এসো 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 শ্যামলাল, এসো ভেতরে এসো ভেতরে এসো।
এই অসময় আমাকে ডেকে পাঠানোর কারণটা কি আমি কি জানতে পারি?
বিলক্ষণ বিলক্ষণ কারণ যদি নাই বলি তুমি জানবে কি করে? হ্যাঁ, তোমাকে কেন ডেকেছি
বলুন জমিদার বাবু।
বুঝলে, কাল বিকালে আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম তখন ডাগরডগর এক মেয়েকে দেখলাম, বেশ সুন্দরী।
এ কি বলছেন আপনি জমিদার বাবু? এভাবে বলবেন না, নিজের মেয়ের নামে এমন কথা শুনতে আমার 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 কানে বাজছে।
ও, তোমার তোমার সেই ছোট্ট মেয়ে? আরে, যাকে নিয়ে তুমি এখানে পুজো করতে আসছে? বাহ 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 বাহ, এতদিনে বেশ বড় হয়ে গেছে তো সে। হ্যাঁ
হ্যাঁ জমিদার বাবু, আমি 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 বরং এখন আসি।
আরে 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 আসি কি শ্যামলাল, এই তো এলে এখানে। এখন আসি বললে হবে কি করে? হ্যাঁ বলো, আসো আসো ভেতরে আসো, আসল কথাটা তোমাকে তো এখনো এখনো বলাই হয়নি। হ্যাঁ,
আসল কথা মানে?
পানের পিক ফেলে জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী বলল,
মানে টানে কিছু নয়, তোমার সেই ছোট্ট মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তার রূপ যৌবন ফেটে ফেটে পড়ছে, এই বয়সে মেয়েকে কি ঘরে রাখলে হবে?
এ কি আপনি বলছেন জমিদার বাবু? আমি আমি আপনাকে যথেষ্ট সম্মান করি আর শ্রদ্ধা করি, আমার একমাত্র মেয়ে কল্লোলিনীকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না।
আরে বাপু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হলে হবে? পৌরোহিত্য করে কত টাকা পাও? হ্যাঁ, তার থেকে কয়েক গুণ অধিক টাকা আমি তোমাকে দেব। তুমি শুধু তোমার মেয়ে কল্লোলিনীকে আমাকে দিয়ে দাও, বুঝলে? আমার জমিদার বাড়িতে থাকবে, খাবে, তার জন্য একটা ঘর দেওয়া হবে, দাসী দেওয়া হবে, আর কি চাই? হ্যাঁ বলো 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 বলো, অনেক সুখে রাখবো, বুঝলে? তাকে দাঁড়ো 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 দাঁড়ো, একখুলি পান মুখে ভরে নি, দাঁড়ো একখুলি পানটা মুখে। তার কাজ হবে শুধু সময় মতো আমাকে আমাকে খুশি রাখা, ভিনদেশি বণিকদের নাচ দেখিয়ে খুশি করা। খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার মেয়ে কল্লোলিনী খুব ভালো নাকি নাচও করে।
অসম্ভব, আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি বিক্রি করতে কখনো পারবো না। একটা কথা মনে রাখবেন হরিশঙ্কর রায়চৌধুরী, আমি আপনার মন্দিরে পৌরোহিত্য করতে পারি তা বলে আমার শিরদাঁড়া আমি এখানে বিক্রি করে দিইনি। আমি বেঁচে থাকতে আমার মেয়ে কল্লোলিনী মায়ের গায়ে আমি একটা আঁচও আসতে দেবো না, এই আপনাকে বলে রাখলাম।
বটে, ঠিক আছে, বেঁচে থাকলে, তাই তো? বেঁচে থাকলে মায়ের গায়ে কোনো আঁচ আসতে দেবে না, কিন্তু মরে গেলে, মরে গেলে তো আঁচ আসতে পারে।
মানে কি বলতে চাইছেন আপনি?
মানেটা খুবই সহজ, মানেটা খুবই সহজ শ্যামলাল, তুমি মারা গেলে তোমার সংসার টানতে তো তোমার মেয়েকে এখানে আসতেই হবে।
কথাগুলো বলেই জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী ধারালো ছুরির সাহায্যে পুরোহিত শ্যামলালের পেট এফোর ওপর করে দিল। রক্তে ভেসে গেল জমিদার বাড়ির নাচঘর, কাটা কই মাছের মতো ছটফট করতে লাগলো পুরোহিত শ্যামলাল। লোকচক্ষুর আড়ালে শ্যামলালের মৃতদেহটা নদীর জলে ভাসিয়ে দিল হরিশঙ্কর রায়চৌধুরী। কেউ কিচ্ছু টের পেল না, কেউ জানতে পারল না কি করে মারা গেল পুরোহিত শ্যামলাল। কান্নায় ভেঙে পড়ল পুরোহিতের পরিবার। কি হবে, কি করে সংসার চলবে? ছোট্ট একটা ভাই, বিধবা মা, চিন্তার অন্ত নেই কল্লোলিনীর। বাবার পরলৌকিক ক্রিয়া সমাপ্ত করার জন্য সহজ সরল কল্লোলিনী সাহায্য চাইতে উপস্থিত হল জমিদার বাড়িতে। জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী তার মক্ষম চালটা চেলে দিলেন এই সুযোগে। তিনি কল্লোলিনীকে বললেন,
তুমি আমার মেয়ের মতো, তোমার বাবার মৃত্যু সংবাদে আমি খুবই মর্মাহত মা। তোমার বাবা ছোট থেকে আমাদের, বলতে পারো আমার ভাইয়ের সমান ছিল, বড্ড ভালোবাসতাম তাকে। অকালে চলে গেল বেচারা লোকটা। হায় 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 হায়।
হ্যাঁ জমিদার বাবু, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।
তুমি 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 চিন্তা করো না, চিন্তা করো না। বাবা চলে গেছে তো কি হয়েছে, বাবা চলে গেছে তো কি হয়েছে, আমি আমি আছি তো। তুমি যদি চাও এই জমিদার বাড়িতে থেকে তোমার তোমার ভাই আর মায়ের দায়িত্ব নিতে পারো।
আপনি 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 সত্যি বলছেন?
হ্যাঁ সত্যি বলছি না তো কি, এখানে একটা কাজের ব্যবস্থা তোমাকে আমি করে দেবো।
কল্লোলিনীর মাথার উপর থেকে যেন আষাঢ়ের মেঘ সরে গেল। মা ও ভাইকে নিয়ে বড় চিন্তায় ছিল কল্লোলিনী। জমিদার হরিশঙ্কর রায়চৌধুরীকে সম্মান জানিয়ে সে বলল,
আপনি আপনি সত্যি বলছেন? আমার আমার মা ভাইয়ের দায়িত্ব আমি নিতে পারবো? তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারবো আমি? সত্যি
সত্যি না তো কি, পারবে পারবে, নিশ্চয়ই পারবে। যদি আমার কথা শুনে তুমি চলো, তুমি যা চাইছো তাই পাবে।
শুনবো শুনবো, আমি আমি আপনার সব কথা শুনে চলবো। আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন।
আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস ঠিক আছে ঠিক আছে, মা কান্নাকাটি থামাও, এখন চুপ করো চুপ করো।
কল্লোলিনীর গায়ে হাত বুলিয়ে কথাটা বলল জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী। এই ছোঁয়াটা খুব একটা ভালো লাগলো না কল্লোলিনীর, কিন্তু নিরুপায় সে। মা ও ভাইয়ের মুখে হাসি ফোটাতে গেলে তাকে এইটুকু সহ্য তো করতেই হবে। বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে জমিদার বাড়িতে এসে উপস্থিত হল কল্লোলিনী। প্রথম মাস দুয়েক সে খুব ভালোই ছিল। জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী সকলের সামনে সহজ সরল দয়ালুর মুখোশ পরে থাকলেও আসলে যে সে কতটা শয়তান তা কেবল ঈশ্বরই জানেন। কল্লোলিনীর কাজ ছিল ভিনদেশী বণিকদের সামনে নৃত্য পরিবেশন করে তাদের খুশি করা। প্রতি রাতে কল্লোলিনীকে যৌন লালসার শিকার হতে হতো। প্রথম নিগ্রহ হয়েছিল জমিদার হরিশঙ্কর রায়চৌধুরীর কাছে। এক রাতে জমিদার কল্লোলিনীর ঘরে প্রবেশ করে। রাত তখন গভীর, প্রায় প্রায় এগারোটা। নানা ছুতোয় কল্লোলিনীকে আলিঙ্গন করার চেষ্টা করে জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী।
পরিকল্পনা
মানে তোমাকে এখানে আনার জন্য তো তোমার বাবাকে আমি খুন করেছিলাম।
বাবার মৃত্যুর কারণ শুনে নিথর হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কল্লোলিনী। জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী পশুর মতো তার শরীরের নখের আঁচড় কেটে গেল। তারপর পশুর মতো তাকে ভোগ করে গেল জমিদার। কল্লোলিনীর শরীরের রক্তে লাল হয়ে গেল তার বিছানা। সকালে দাসী এসে সবকিছু বদলে দিয়ে গেল। সবাই সবটা জানলেও কেউ কোনো প্রতিবাদ করল না। কখনো জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী তো কখনো তার ছেলে। ধীরে ধীরে প্রতি রাতে এভাবেই কল্লোলিনী ভোগের সামগ্রী হয়ে উঠল তাদের কাছে। কল্লোলিনীর জন্য এই জমিদার বাড়িতে একটি সুন্দর ঘর নির্ধারণ করে দিয়েছিল জমিদার হরিশঙ্কর রায়চৌধুরী, দিয়েছিল দাসী। ধীরে ধীরে এক দাসী কল্লোলিনীর খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। মনে সব দুঃখ কষ্ট সব কিছু কল্লোলিনী ভাগ করে নিত সেই বান্ধবীর সাথে। এমনই একদিন কল্লোলিনীর চুলে ধুনোর গন্ধ দিতে দিতে দাসী বলল,
আচ্ছা তুমি তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছ না কেন বলো তো?
পালিয়ে যাব, কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই।
কেন? তোমার মা আছে, ভাই আছে, তাদেরকে নিয়ে দূরে কোথাও চলে যাও।
না রে সই, তাদের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার নেই। ভাই যে খুব ছোট, আর মাকে মাকে কি বলবো আমি? এই শারীরিক অত্যাচারের পর মা ও ভাইয়ের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না, পারবো না রে দাঁড়াতে।
কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল কল্লোলিনী। এমনই একদিনের ঘটনা, দিনের আলো ফুরিয়ে তখন সন্ধ্যা নেমেছে। দিদির জন্য মন বড় উতলা হয়ে উঠেছে ছোট ভাই রামুর, তাই দিদিকে দেখার জন্য সে লুকিয়ে প্রবেশ করেছিল ওই ওই জমিদার বাড়িতে। প্রাচীর টপকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছিল সোজা অন্তর্মহলে। দিদিকে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হয় সে তার দিদির কক্ষে। কক্ষের বাইরের জানলার পাশে এসে সে যা দেখল তা কখনো ভোলার নয়। হিংসায় ও রাগে রামু সারা শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছিল সেদিন, কিন্তু কোনো কিছুই করতে পারল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে হল দিদির ওপর হয়ে যাওয়া অত্যাচার। সেই সময় দিদির কক্ষে উপস্থিত ছিল হরিশঙ্কর রায়চৌধুরী আর তার ছোট ছেলে হীরক। নেশাগ্রস্ত অবস্থায় কল্লোলিনীর বুকের কাপড় সরিয়ে একের পর এক চুম্বন ও কামড় বসাতে থাকল। দিদির সারা শরীরে তখন তীব্র যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা মুখ বুজে সয়ে গেল কল্লোলিনী। তার চোখের সামনে শুধু ভেসে উঠতে থাকল ভাই ও মায়ের নিষ্পাপ মুখটা। প্রতিবাদ করলেই এরা যে বাবার মতো করেই তার ভাই ও মাকে শেষ করে দেবে। পালানোর কোনো রাস্তা নেই। নীরবে সয়ে গেল হীরকের করে যাওয়া শারীরিক যন্ত্রণা। নেশাগ্রস্ত অবস্থায় কল্লোলিনীকে বুকে জড়িয়ে ধরল হীরক, তারপর এক ধাক্কায় ফেলে দিল বিছানার ওপর। শরীরের পোশাক এক টানে ছিঁড়ে ফেলে দিল মেঝেতে, আর আর দেখতে পাচ্ছে না সেই ছোট্ট ছেলেটা। নিজের দিদির এই অবস্থা তার পক্ষে আর দেখা সম্ভব নয়। শুধু কানে ভেসে এলো দিদির আর্তনাদ। তারপরের দিনই বাড়িতে খবর এলো দিদি কল্লোলিনী আত্মহত্যা করেছে।
আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমি এখন কাকে নিয়ে বাঁচবো?
মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়ল পুরোহিত শ্যামলালের স্ত্রী। দিদির মৃতদেহের পাশে চুপ করে বসে আছে ভাই রামু। চোখে তার এক ফোঁটাও জল নেই, শুধু আছে প্রতিশোধের হিংসা। স্বামী ও মেয়ে কল্লোলিনীকে হারানোর শোক সামলাতে পারেনি কল্লোলিনীর মা, তাই তার মাও আত্মহত্যা করলেন। আর এই সব ঘটনা ঘটে গেল 7 বছরের রামুর চোখের সামনে। সবার আড়ালে সবার আড়ালে শুধু সময়ের অপেক্ষা করতে থাকল রামু। কয়েক বছর পর জমিদার বাড়ির দেখাশোনার কাজে আমি নিযুক্ত হই।
নীল দেখল রামখুড়োর চোখে জল।
তবে কি আপনি কল্লোলিনী দিদির ভাই?
হ্যাঁ, আমি সেই হতভাগ্য 7 বছরের রামু। চোখের সামনে দিদি ও মায়ের খুনিকে দেখেও আমি সেদিন কিছু করতে পারিনি। গ্রামের কোনো মানুষ জানতেও পারল না আমার দিদি কেন আত্মহত্যা করেছিল।
তারপর কি হয়েছিল? কি করে বন্ধ হয়েছিল এই জমিদার বাড়ি সদর দরজা?
প্রশ্ন করে নীল।
তখন আমি এ গায়ে ছিলাম না। এ জমিদার বাড়ির ওপর প্রতিশোধ নেওয়ার পিপাসায় আশ্রয় নিয়েছিলাম পাশের গ্রামে। লোকমুখে শুনেছিলাম দিদির আত্মার অত্যাচারে নাকি বহু মানুষ প্রাণ হারিয়েছে। বণিকদেরও ছাড়ত না দিদি, আর সবার আগে হত্যা করেছিল জমিদারের ওই ছোট ছেলে হীরককে। তারপর নিজের প্রাণ বাঁচাতে হরিশঙ্কর রায় চৌধুরী তন্ত্রমতে এই বাড়ি বেঁধে দেয়। কিন্তু নতুন বাড়িতে আসার 1 সপ্তাহের মধ্যে কঠিন অসুখে মারা গিয়েছিল এই জমিদার হরিশঙ্কর রায় চৌধুরী। তারপর থেকেই বন্ধ হয়ে গেল বণিকদের যাতায়াত। এইসব ঘটনার 8 বছর পরে এই গাঁয়ে আবার ফিরে এলাম আমি। কেউ আমার পরিচয় জানতে পারল না, কেউ চিনতে পারল না যে আমি সেই পুরোহিত শ্যামলালের ছেলে।
আর কল্যাণী?
ও তো আমার দিদির বান্ধবীর মেয়ে। এই গ্রামে ঘুরে ফিরে যখন কাজের খোঁজ করছিলাম তখন কেউ আমাকে চিনতে পারল না, কিন্তু একজন চিনেছিল আমাকে।
কে?
দিদির দাসী, মানে দিদির বান্ধবী হয়ে উঠেছিল। যে দিদি যখন মারা যায় তখন রাধা দিদির বয়স ছিল মাত্র 11 বছর। এ কথা রাধা দিদির মুখেই শোনা। সেই আমাকে জমিদার বাড়ির দেখাশোনার কাজটা ঠিক করে দেয়। তারপর চলতে থাকে এই অধমের জীবন। রাধা দিদি আমায় তার নিজের ভাইয়ের মতোই খুব স্নেহ করত আর খুব ভালোবাসত। কখনো দিদির অভাব সে আমাকে বুঝতে দেয়নি। আমার মনের প্রতিশোধের হিংসার আগুন যাতে শেষ হয়ে যায় তারই জন্য আমাকে সবসময় রাধা দিদি বোঝাত। অপরাধের জগৎ থেকে আমাকে বাঁচাবার জন্য বরাবর বুঝিয়ে গেছে আমার রাধা দিদি। সে বলতো,
রামু রামু দেখ, তুই যদি প্রতিশোধ নিস তাতে করে কি তোর দিদি রাতটা শান্তি পাবে? তাছাড়া যারা সইয়ের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, তারা তো আর কেউ বেঁচে নেই রে ভাই। শুধু শুধু আর নিজের পাপের বোঝা বাড়াস না ভাই।
এইভাবেই কেটে যায় প্রায় 20টা বছর। তারপর একদিন সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল আমার রাধা দিদি। আপনজন বলতে তো কেউ ছিল না আমার। তারপর থেকেই কল্যাণী আমার কাছে থেকেই মানুষ হয়। ওই ভাঙাচোড়া পুরনো জমিদার বাড়িতে আজও ঘুরে বেড়ায় আমার দিদির আত্মা। কেউ তাকে লালসার চোখে দেখলে, কামাতুর দৃষ্টি নিক্ষেপ করলে আজও তাকে এইরকম চরম নৃশংসতার সাথে হত্যা করে সে।
রামুখুরো তার কথা থামায়। স্তম্ভিত হয়ে পুরোটা এতক্ষণ শুনে গেল নীল। খানিক্ষণ আগে শুভকে চিরতরে হারানোর দরুন তার চোখের কোণে যে জলের ধারা দেখা দিয়েছিল এখন তা আর নেই। বরং তার বদলে তার দুচোখ জুড়ে রয়েছে বিস্ময়। যে ভয়াবহ ঘটনা ও তার পরবর্তী পরিণামের ইতিবৃত্ত রামুখুড়োর মুখে শুনল সে, তা যেন অকল্পনীয়। এইরকম ঘটনা কেবল গল্প উপন্যাসে পড়েছে সে। তার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করে সে, রামু কাকার হাত। সেই স্পর্শে অনুভব করে যে তার বন্ধু শুভ আর তাদের মাঝে নেই। পুনরায় চোখের কোণে অশ্রুজল চিকচিক করে ওঠে। রামুখুড়ো বলে ওঠে,
দুঃখ করো না বাবা, বুঝতে পারছি কিছুটা দোষ হয়তো আমারও আছে। এই ঘটনা তোমাদের যদি আমি প্রথমেই বলে দিতাম তাহলে এই ঘটনা আজ আর আমাকে দেখতে হতো না।
তার হাতটা দুহাতে চেপে ধরে নীল। তারপর বলে, না খুড়ো, এতে আপনার কোনো দোষ নেই। দোষ তো শুভর, কারণ কামনার বাসনা নিয়ে সে আপনার দিদির কাছে গিয়েছিল, তাই তার এমন ভয়ঙ্কর পরিণতি হয়েছে। এই কথা বলে খানিকক্ষণ এক দৃষ্টে বন্ধুর মৃতদেহের দিকে তাকিয়ে থাকে নীল। তার মৃত্যু একটা অমোঘ সত্যের অবতারণা করে। নারীর মাধুর্য যেমন এক পুরুষের জীবন আনন্দে ভরিয়ে দিতে পারে, ঠিক তেমনই সে ভয়ঙ্করী হলে এক পুরুষের জীবনে ঘোর প্রলয়ও ডেকে আনতে পারে।